তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাতে অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অন্যান্য দিনের মতো আজকেও আমাদের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারক তাআলা হামদে বারি তাআলা শুনবো আমরা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শোনাবো। এরপরে আজকের অনুষ্ঠানে আমরা একটি বিষয় রেখেছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, আর কোরআন ও হাদিস থেকে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য ইনশাআল্লাহ তাবারক তাআলা বিষয় আমরা জানবো। এরপরে আল্লাহ চায় ইনশাআল্লাহ হামদে বারি তাআলা শুনবো। আর মোবাল্লিগে দাওয়াত ইসলামী রফিক ভাই আমাদের সাথে আছেন, রফিক ভাই থেকে আজকের যে বিষয় নিয়েছি বিষয় সম্পর্কে আলোচনাও শুনবো আমরা, আর আপনাদের কল থাকবে, আমাদের অনুষ্ঠানে এসএমএস থাকবে। দর্শক শ্রোতা, বিষয় আজকের এমন একটি চমৎকার বিষয়, মানুষের মধ্যে পরিবর্তন থাকবেই, মানুষ পরিবর্তন হবেই। অনেক সময় দেখা যায় সমাজের খুবই ঘৃণিত একজন ব্যক্তি বা যে ওপেনলি খারাপ কাজের সাথে জড়িত ছিল, ওই লোকটার পরিবর্তন এমনভাবে হয়েছে পাঁচ অক্ত নামাজ সে মসজিদে পড়ছে। বিশেষ করে যদি দাওয়াত ইসলামের দিকে তাকাই আমরা, তবে এক নজির আমরা দেখতে পাই। এমন কোনো দিন নেই যে দিন যে দাওয়াত ইসলামী প্রচেষ্টার মাধ্যমে এমন কিছু মানুষকে পরিবর্তন করছে। আল্লাহ তাআলার দয়া এগুলো চেষ্টা থাকে মোবাল্লিগে দাওয়াত ইসলামীর। মানুষ দুনিয়ার সাথে সম্পৃক্ত হয়ে গেছে, মানুষ দুনিয়ার ফ্যাশনকে পছন্দ করে নিয়েছে, ভালোবেসে নিয়েছে, বা হারামকে সে তার উপার্জনের মাধ্যম বানিয়ে নিয়েছে, বা গুনাহের কাজে সে অভ্যস্ত হয়ে গেছে। আর দাওয়াত ইসলামীওয়ালারা, মোবাল্লিগে দাওয়াত ইসলামী একক প্রচেষ্টার মাধ্যমে ওই ব্যক্তিকে ফিরিয়ে আনার চেষ্টা করে। যখন ওই ব্যক্তি ফিরে আসে, তো সেটাই হলো তার পরিবর্তন এক। আর এটার নাম দেওয়া হয় আবার সংশোধন, সংশোধনও বলা হয়, পরিবর্তনও বলা হয় মানুষের মধ্যে। আজকের বিষয় হলো এই পরিবর্তনের মূল কী, আসল রহস্য কী এই পরিবর্তনের। একজন মানুষ চাইলেই কিন্তু পরিবর্তন হতে পারে না, একজন মানুষ চাইলেই কিন্তু তার মধ্যে এই সকল ভালো অভ্যাসগুলো চলে আসে না। এই পরিবর্তনের মূল কী, সংশোধনের মূল কী আছে, যদি আমরা এটা একটু ভালোভাবে ঘুরে দেখি বা একটু ভালোভাবে যদি এটা নিয়ে চিন্তাভাবনা করি, আউলিয়ে কেরামের মধ্যে অনেক আছে যাদের পরিবর্তন হয়েছে। অর্থাৎ খারাপ সংস্পর্শ ছেড়ে, খারাপ অভ্যাসগুলো ছেড়ে ভালো অভ্যাসে পরিণত হয়েছে, সংশোধন হয়েছে। এই সংশোধনের মূল কী, এই সংশোধনের আসল রহস্য কী, আউলিয়ে কেরামের মধ্যে পাবেন, যদি আমরা বলি তবে সাহাবা কেরামের মধ্যেও, যারা ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে একরকমের ছিল, এক ধর্মে ছিল, এক বিশ্বাসের উপরে তারা অটল ছিল, যখন ইসলাম ধর্মের দাওয়াত তারা পেল, পাওয়ার পরে তাদের মধ্যে পরিবর্তন আসলো, আকিদার মধ্যে, বিশ্বাসের মধ্যে, কাজের মধ্যে, আমলের মধ্যে এক পরিবর্তন আসলো। এই যে সংশোধন, এর মূল কী, আজকের বিষয় এটা, সংশোধনের মূল। হ্যাঁ, আজকে জানবো ইনশাআল্লাহ তাআলা আমরা সংশোধনের মূল, যাতে করে আমাদের, আমরা যারা এখনও গুনাহের মধ্যে ডুবে আছি, এখনও সঠিক পথ আমরা খুঁজে পেলাম না, এখনও আমরা সঠিক বুঝটা এখনও বুঝতে পারলাম না। আমার চোখের সামনে মাদানী চ্যানেল সারা দিন নেকির দাওয়াত দেয়, আমিও সারা দিন শুনি, কিন্তু কোথায় সংশোধন? হয়তো সংশোধনের মূল আমি এখনও বুঝতে পারিনি, এ কারণে আমার মধ্যে পরিবর্তন নেই, কেননা আমি আগের জায়গাতেই আছি। এমন মানুষ আছে দেখবেন মসজিদের পাশেই তার ঘর, একদম মসজিদের পাশেই তার ঘর। আবার এমনটাও বলতে পারি, হয়তো পুরোপুরিটা সঠিক নাও হতে পারে, মসজিদের সভাপতিও আছে, সেক্রেটারিও আছে, মসজিদ কমিটির মধ্যেও আছে, সদস্যদের মধ্যেও আছে, কিন্তু হয়তো বা সেও সংশোধনের মূলটা খুঁজে না পাওয়ার কারণে আজও পর্যন্ত সেই 10 বছর পূর্বেও যেমন ছিল এখনও তেমন আছে, ওই মসজিদ প্রতিষ্ঠা হওয়ার পূর্বেও যেমন ছিল আর এই মসজিদ প্রতিষ্ঠা হওয়ার পর 10 বছর 15 বছর কেটে গেল দায়িত্বেও আছে, হয়তোবা এখনও পরিবর্তন হয়নি। হ্যাঁ, এটাই কারণ হয়তোবা সে এই সংশোধনের মূলটা খুঁজে পায়নি এখন। এটা একটা বড় পয়েন্ট আমাদের জন্য যে সংশোধনের মূল কি। এত মানুষের সংশোধন হয়েছে, আজ দাওয়াত ইসলামের দিকে যদি তাকাই হাজার নয় লক্ষ লক্ষ মানুষের সংশোধন, এত মানুষের সংশোধন হয়েছে, এর মূলটা কি? তাদের সংশোধন হলো, আমার কেন হলো না? তারা ফিরে আসতে পারলো, তাদের পরিবর্তন হলো, আমার কেন হলো না? আমি একটু সংশোধনের মূলটা খুঁজে দেখি কোথায়, কীভাবে। তো আজকে মজার একটি বিষয় আশা রাখি ইনশাআল্লাহ তাবারাকাতালা অনেকেরই জানারও ইচ্ছা আছে সংশোধনের মূল, এবং আলোচনা শুনবো শেষ পর্যন্ত যদি অনুষ্ঠান দেখি আশা রাখি আমাদের মধ্যেও অনেকটাই পরিবর্তন আসবে ইনশাআল্লাহ তাআলা। বিষয় নিয়েই আগে আলোচনা শুরু করি, রফিক ভাই থেকে শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা নাতখা থেকে হামদে বাড়ি তালা একটু পরে নেই, আগে জুনায়দ ভাই থেকে রফিক ভাই থেকে আজকের যে বিষয় নিয়েছি রফিক ভাই, সংশোধনের মূল নিয়ে যদি কিছু তুলে ধরতেন।
দেখুন জাকির ভাই, পৃথিবীতে প্রতিটা বিষয়ের একটা মূল থাকে, একটা শিকড় থাকে।
জি,
শিকড় ছাড়া যেমন গাছ বড় হয়ে উঠতে পারে না, ঠিক তদ্রূপ আপনি দেখবেন একটা ভবনকেও যদি আমরা নির্মাণ করি সেই ভবনের নিচেও একটা ফাউন্ডেশন থাকে, যেটাকে আমরা মূল বলি। তো কাজেই প্রতিটা ক্ষেত্রে আমরা যখনই সেই বিষয়ের গুরুত্ব সম্পর্কে, তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়, তার মূলে গিয়ে আমরা মূল মর্মার্থটা তাৎপর্যটা তুলে আনার চেষ্টা করি, এর মূলে কী আছে দেখি। কারণ মানুষ সবসময় নিত্য নতুন, মানে নতুন নতুন বিষয়ে মানুষ জানতে আগ্রহী, কৌতূহলী, আর তারা এই মূলকে সন্ধান করতে গিয়ে সৃষ্টির মূল হোক, প্রাণী জীব জগতের মূল হোক, প্রত্যেকটা কিছুর মূল সন্ধান করতে গিয়ে আজ মানুষ চাঁদে গিয়েছে, কেউ গিয়েছে পানির নিচে পাতালে, অর্থাৎ মূলটাকে সন্ধান করতে গিয়ে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন রহস্য তথ্য উপাত্য নিয়ে এসেছে। আজকে যেহেতু আলোচ্য বিষয় রেখেছেন আপনি সংশোধনের মূল, তো সংশোধন হওয়ার জন্য আমরা অনেক সময় চেষ্টা করি, ছুটছুটি করি, এখানে সেখানে যাই, অনেক সময় রং নম্বরে আমরা ডায়াল করি, তবু সংশোধন করতে গিয়ে দেখা যায় যে আমরা আরও বেশি
বিপদগ্রস্ত হয়ে যাই,
মানে রেড জোনের মধ্যে আমরা চলে যাই,
রাইট।
তারপরেও সংশোধন হয় না,
হয় না,
কারণ কি? এর মূল আমরা খুঁজে পাইনি। তো আজকে সেই মূল সম্পর্কে আমরা জানব
ইনশাআল্লাহ,
যে প্রতিটা মানুষ হাদিসে পাকের রয়েছে, প্রথমেই হাদিসে পাক দিয়ে শুরু করি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকে এরশাদ করেছেন, প্রত্যেক আদম সন্তানই গুনাহ করে, আর গুনাহগারের মধ্যে তারাই সর্বোত্তম যারা তওবা করে।
আল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আরও এরশাদ করেন, প্রত্যেক আদম সন্তান ত্রুটিশীল ও গুনাহগার, আর অপরাধীদের মধ্যে উত্তম লোক তারাই যারা তওবা করে। এই হাদিসে পাক তিরমিজি শরীফেও এসেছে, ইবনে মাজা শরীফে এসেছে, দারমিতে এসেছে, বাইহাকি শরীফে এসেছে। তো বোঝা গেল যে মানব জাতি যে রয়েছে, আদম সন্তান যে রয়েছে, এরা গুনাহগার, গুনাহ থেকে মুক্ত নয়, আর গুনাহগারের মধ্যে উত্তম হচ্ছে তারাই যারা তওবা করে। তো আমরা যদি দেখি যে সংশোধনের জন্য, সংশোধনের নিমিত্তে যারা মরিয়া হয়ে ওঠে, যারা অনুতপ্ত হয়ে ওঠে, অনুশোচনা করে, তাদের মধ্যে যারা তওবা করে নিয়েছে তারাই হচ্ছে উত্তম ব্যক্তি, আর এই তওবাই হচ্ছে সংশোধনের মূল।
আল্লাহ আল্লাহ আল্লাহ, রাইট।
আমরা একটি ঘটনা দিয়ে আমরা শুরু করতে পারি, বনি ইসরায়েলের একটি ঘটনা, আমরা বহুল প্রচলিত বহুল আলোচিত একটি ঘটনা। এই ঘটনা আমরা অনেক সময় মাদানী চ্যানেলেও শুনেছি, তবু এই ঘটনাটা বারবার আমার হৃদয়ের মধ্যে রেখাপাত করে। আর এই ঘটনা আমি প্রায় সময় সুযোগ এলেই আমি বলি। সেই ঘটনাটি এমন একটি ঘটনা যা আমাদের ইমানকে উজ্জীবিত করে এবং আল্লাহ তাআলার রহমতের প্রতি আমাদের আরও বেশি আস্থাশীল করে দেয়,
সুবহানাল্লাহ,
আরও বেশি আমাদের ভরসাকে বাড়িয়ে দেয়। সেটা কি, বনি ইসরায়েলের এক ব্যক্তি, সে 99টি খুন করেছিল। তো যারাই পথের মাঝখান দিয়ে পথিমধ্যে যারাই অতিবাহিত হতো, তাদের ধন সম্পদ কেড়ে নিত, তাকে হত্যা করত। সে ছিল ডাকাত, লুটেরা। তো 99টি হত্যা করার পর, 99টি হত্যা কিন্তু কোনো মামুলি হত্যা না, আমি বলছি যতটা সহজে, কিন্তু এটার যে প্রেক্ষাপট এতটা সহজ না,
সহজ নয়।
99টা হত্যা, একটা হত্যা আমরা কল্পনা করতে পারি না, সেখানে 99 কিল্ড, মার্ডার করা হয়েছে। তো সেই ব্যক্তি, সেই হত্যাকারীর ব্যক্তি মনে অনুশোচনা জাগলো, অনুতপ্ত হলো সে, যে আল্লাহ আমিও তো তোমার সৃষ্টি, আর তোমার সৃষ্টিকে দিনের পর দিন আমি হত্যা করেছি, তো আমারও তো পরিসমাপ্তি ঘটবে একদিন, কি পরিণতি হবে আমার, না আমাকে এই জঘন্য অপরাধ থেকে আমাকে ফিরে আসতে হবে,
ফিরে আসতে হবে।
তার মনে একটা আকুতি জাগলো, একটা অনুশোচনা, অনুতপ্ত হলো সে। তখন সে চিন্তা করলো যে না, এই পাপ কার্য থেকে আমাকে ফিরে আসতেই হবে, যেভাবেই হোক, আই হ্যাভ টু গেট ব্যাক ফ্রম দিস সিন। পরবর্তীতে সে নিয়ত করলো যে আমি কোনো একজন আল্লাহওয়ালা ব্যক্তির হাতে তওবা করতে চাই,
সমাধান খুঁজতে চাই,
সমাধান খুঁজতে চাই, সংশোধনের মূলে আমি পৌঁছতে চাই।
সুবহানাল্লাহ,
সংশোধন তো চাচ্ছি, কিন্তু এর মূলে আমি যদি না যাই তাহলে আমার সংশোধন হবে না,
হবে না।
তো সে কী করলো, চলতে শুরু করলো, পথ চলতে শুরু করলো। প্রতিমধ্যে সেই ব্যক্তি এক মানুষের সাথে দেখা পেল, সে দেখতে কিছুটা ধর্মীয় লেবাসে ছিল, বেশভূষায় ছিল। তো তাকে ধরে সে চিন্তা করলো যে এর কাছ থেকেই যদি সমাধান আমি পাই। তো সেই ব্যক্তি মূলত না ছিল কোনো আল্লাহওয়ালা ব্যক্তি, একটা আছে না বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি, হ্যাঁ, আর হচ্ছে আলিমে দিন, তো কোনোটাই সে ছিল না, সাধারণ মানুষ ছিল সে। তো তাকে জিজ্ঞেস করলো, কারণ যে কোনো ব্যক্তিকে সমস্যা সমাধানে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তার ইলমের প্রয়োজন হয়,
জি,
তাকওয়ার প্রয়োজন হয়, তার মধ্যে যদি শরিয়ত এবং তরিকত কোনোটাই যদি না থাকে, সে জবাব দেবে তো দেবে কোত্থেকে। তো তাকে জিজ্ঞেস করা হলো, ভাই আমি 99টা খুন করেছি, আমাকে কি আল্লাহ তাআলা ক্ষমা করবে? ওই ব্যক্তি রাগান্বিত হয়ে বলল, 99টা খুন করেছো,
আবার ক্ষমা,
আবার ক্ষমা আর আশা করছো, দূর হয়ে যাও আমার এখান থেকে, তোমার উপরে আজাব পতিত হলে আমি না সেই আজাবের মধ্যে গ্রেফতার হয়ে যাই। 99টা খুন করে তুমি তওবার আশা করছো, কারণ তার মধ্যে ইলমে শরিয়ত ছিল না,
রাইট,
ইলমে তরিকত ছিল না, না শরিয়ত ছিল না তরিকত ছিল। তখন ওই গুনাহগার ব্যক্তি তার এই অধ্যত্বপূর্ণ আচরণ দেখে, তার এই তিরস্কারপূর্ণ কথা শুনে, তার মনে আবার রাগ চলে এলো, রাগান্বিত হয়ে সে তাকেও খুন করল, অর্থাৎ 100 কোঠা পূর্ণ হলো, 100টি খুন করে ফেলল। কিন্তু 100টি খুন করার পর যখন তার রাগ প্রশমিত হলো, রাগটা একটু ঠান্ডা হলো, তখন সে চিন্তা করল, হায় হায়, আমি তো সেই ভুল আবারও করে ফেললাম,
তার মানে একই অন্যায় বলে আমি যেতে পারিনি,
একই অপরাধ, একই গুনাহ আমি আবার করে ফেলেছি, আমি সংশোধনের মূলে এখনো পৌঁছতে পারিনি। তখন সেই ব্যক্তি আবার অনুতপ্ত হলো, আবার অনুশোচনা করতে লাগলো, কিন্তু সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়নি,
আল্লাহ,
সে আবার পথ চলতে শুরু করলো। যেতে 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 অনেক দূর পথ পাড়ি দিয়ে এক ব্যক্তির কাছে সন্ধান করলো, যে এখানে কি কোনো আল্লাহওয়ালা ব্যক্তি আছেন অত্র এলাকায়। তখন সেই ব্যক্তি বললেন যে হ্যাঁ, ওই দূরে একটা বস্তি দেখছো, সেই বস্তির মধ্যে, সেই লোকালয়ের মধ্যে একজন আল্লাহওয়ালা বুজুর্গ বাস করেন, তুমি তার কাছে যাও, সেখানে গিয়ে তার সন্ধান তুমি পেতে পারো। কারণ তার মনে ছিল সংশোধনের মূলের চেতনা, যে আমাকে মূলে পৌঁছতে হবে যে কোনোভাবে। তো সেই ব্যক্তি, সেই গুণাগার ব্যক্তি পথ চলতে চলতে পথিমধ্যেই তার মৃত্যু চলে এলো। মৃত্যু অনিবার্য, স্থান কাল সব কিছু নির্ধারিত, যেখানে যখন যার যে সময় মৃত্যু নির্ধারিত রয়েছে সেই সময়ে তার মৃত্যু হবে, সেই স্থানেই তার মৃত্যু হবে। এখন সে তওবা করে পাক পবিত্র অবস্থায় সে সেখানে পৌঁছাক, কিংবা গুনাহ করতে করতে গুনাহের সাগরে হাবুডুবু খেতে খেতে সেখানে পৌঁছাক,
রাইট,
তার পরিণতিটা নির্ভর করবে তার শেষ অবস্থার উপর। সে কি তওবা করেছে, সে কি গুনাহ থেকে অর্থাৎ সংশোধনের মূলে পৌঁছতে পেরেছে, নাকি সে গুনাহগার হয়েই মৃত্যুবরণ করেছে, ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করেছে, তার পরিণতি নির্ভর করে তার উপর।
জি,
তো সেই বুজুর্গ ব্যক্তির কাছে তার পৌঁছানো হলো না, সংশোধনের মূলে সে
পৌঁছতে পারল,
জাহিরি ভাবে পৌঁছতে পারল না। এখন দেখি আমরা বাতিনি অবস্থা কি।
আল্লাহ,
আজাবের ফেরেস্তা আসলো, রহমতের ফেরেস্তা আসলো, দুই ফেরেস্তা এসে কাড়াকাড়ি শুরু করে দিল, যেহেতু গুনাগার এ তো তওবা করেনি, সেই বুজুর্গ ব্যক্তির কাছে যায়নি। আজাবের ফেরেস্তা বলছে আমি একে সিজিনে নিয়ে যাব, তার রুকে। আর রহমতের ফেরেস্তা বলছে ভাই থামো, সে তো তওবার নিয়ত করেছে,
নিয়ত করেছে, উদ্দেশ্য তো বের হয়েছে,
হ্যাঁ, তো নিশ্চয়ই আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছে,
সুবহানাল্লাহ,
এর রুকে আমি ইলিয়ে নিয়ে যাব। তো তখন এইভাবে দুইজনের তর্কাতর্কি চলছে, দুই ফেরেস্তার, আজাবের ফেরেস্তা, রহমতের ফেরেস্তা। তারা এক পর্যায়ে সিদ্ধান্ত উপনীত হলো যে এক কাজ করো, আমরা এভাবে তর্কাতর্কি না করে আল্লাহ তাআলার কাছে গিয়ে সমাধান নিয়ে আসি, যে একে কি আমরা ইল্লিনে নিয়ে যাব না সিজিনে নিয়ে যাব। তখন আল্লাহ তাআলার কাছ থেকে ফয়সালা এলো যে সেই ব্যক্তি যেখান থেকে রওনা হয়েছিল, অর্থাৎ ওই যে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেছিল যে আল্লাহওয়ালা এখানে কোথায় আছেন কি না কোথাও, ওইখান থেকে তার দূরত্ব মাপা হোক সেই বুজুর্গ ব্যক্তির আবাসস্থল পর্যন্ত, এই দূরত্বের অতিরিক্ত যদি সে অতিক্রম করে থাকে বেশিরভাগ দূরত্ব, তাহলে সে ক্ষমাপ্রাপ্ত। আর যদি সে এর কম দূরত্ব অতিক্রম করে থাকে তাহলে সে জাহান্নামের হকদার। তো ফেরেস্তারা গিয়ে সেখানে মাপতে শুরু করলো দূরত্ব, দুইজন দুই ফেরেস্তা দুই দিক থেকে মাপতে শুরু করলো। তো ইতোমধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনকে হুকুম দিলেন, অর্থাৎ সেই গুণাগার ব্যক্তি কিন্তু যে বুজুর্গ ঘর রয়েছে সেই পর্যন্ত পৌঁছানোর যে দূরত্ব রয়েছে তার অর্ধেকের কম সে পৌঁছেছিল।
জি, যে ফয়সালা হয়েছে সে মোতাবেক সে জাহান্নামেরই হকদার,
হকদার ছিল। তো আল্লাহ তাআলা সে কম জায়গাটুকুকে হুকুম করলেন যে তুমি সম্প্রসারিত হয়ে যাও, আর ওই জায়গাকে হুকুম করলেন তুমি সংকুচিত হয়ে যাও,
সামনের রাস্তাকে হুকুম করলো তুমি শর্ট হয়ে যাও।
তো তখন ফেরেশতা গিয়ে দেখলো যে সে যেই স্থান থেকে তার সন্ধান করেছিল বুজুর্গ ব্যক্তির, যেই স্থানে মারা গেল সেই স্থানের দূরত্ব বেশি হয়ে গেল, এবং বাকি যে দূরত্বটুকু ছিল সেটা অল্প হয়ে গেল। এভাবে সেই আজাবের ফেরেস্তা পরাস্ত হয়ে গেল, হেরে গেল, আর রহমতের ফেরেস্তা জয়ী হলো,
তাকে নিয়ে গেল
আর তার রুহকে ইলিয়েনে নিয়ে গেল। অর্থাৎ দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো বান্দাকে যখন ক্ষমা করতে চান তার নিয়ত আল্লাহ তাআলা দেখেন যে সে কী নিয়ত, তার নিয়ত কী, এবং তার মনের মধ্যে সে যে তওবার নিয়ত করেছে তার মধ্যে অনুশোচনা আছে কি না, অনুতপ্ত হয়েছে কি না,
রাইট,
যদি অন্তরে অনুতপ্ত না থাকে, অনুশোচনা না থাকে, মুখে শুধু তওবা তওবা করে, হায় হায় আমি গুনাহ করে ফেলেছি, তওবা 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 তওবা, তাহলে এমন তওবাকে হাদিসে পাকে বলা হয়েছে যে মৌখিক তওবাকে, শুধুমাত্র মৌখিক তওবাকে, এটা হচ্ছে তওবার সাথে তামাশা করা,
রাইট,
যদি অন্তরে অনুতপ্ত অনুশোচনা না থাকে আর মুখে যদি স্বীকৃতি না থাকে যে আমি ভবিষ্যতে এই গুণা থেকে বিরত থাকবে, এই গুণা আর করবো না, তাহলে সেটা হবে সেই তওবার সাথে তামাশা করা, ফান করা। তো আল্লাহ তাআলার কাছে আমাদের আশা, আমরা আশাবাদী যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন তৌফিক দিক যে আমরা যেন তওবাতুন নাসুহা, খাঁটি তওবা,
জি সত্যিকারের তওবা,
যেই তওবার মাঝে অনুতপ্তও আছে, অনুশোচনাও আছে, স্বীকৃতিও আছে
যে
আমি গুনাহ করেছি, ভবিষ্যতে আমি আর এই গুনাহ করব না, দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া এবং আল্লাহ তাআলার কাছে তওবা করা, এই প্রত্যেকটি বিষয় যদি থাকে তাহলে সেই তওবাকেই আমরা বলবো তওবাতুন নাসুহা,
এবং এটাই হলো সংশোধন,
খালিস তওবা, আর এটাই হচ্ছে সংশোধনের একেবারে প্রকৃত মূল।
মাশাআল্লাহ, আমরা দর্শক শ্রোতা অনুষ্ঠানের শুরুতেই যে বিষয় নিয়েছি সংশোধনের মূল, আর রফিক ভাই একেবারে আমাদেরকে এমন চমৎকার ঘটনাও শুনিয়েছেন এবং সংশোধনের মূল আমাদেরকে বুঝিয়েছেন, আরও কিছু কথা তো বাকি রয়েই গেছে, শুনবো আমরা, জানবো আজকের অনুষ্ঠানে, যাতে করে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলা দয়া করে আমাদের প্রতি, আমরাও যেন তওবা করে সংশোধনের মূলে গিয়ে পৌঁছতে পারি এবং নিজে সংশোধন হতে পারি। জুনায়েদ ভাই আমাদের সাথে আছে, আমরা হামদে বাড়ি তালা আগে শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা নাতের রসুলও শোনাবো দর্শক ইনশাআল্লাহ তাআলা।
সুন্নি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নাবিনা সাল্লি আলা মুহাম্মাদিন
তুমি দয়া কর
আছে তোমার দয়ায় দুনিয়া, সুবহানাল্লাহ হানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, মোরা অপরাধী সংহার তুমি, মোরা পাপী গাফার তুমি, গুনাগারের প্রতি তোমার দয়া, গুনাগারের প্রতি তোমার দয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইসালিক আপ আমল না মানি হাজির, শুন আমল না মানি হাজির, করো দান ক্ষমা নবীর সিলায়, করো দান ক্ষমা নবীর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাবারাক ও তাআলা এভাবে করেই আমাদের সময় যেন অতিবাহিত হয় আল্লাহ তাআলার জিকিরে, আল্লাহ তাআলার প্রশংসা করতে করতে, আমল ইবাদত করতে করতে, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আলোচনা শুনছিলাম আমরা সংশোধনের মূল। আজ যদি আমরা আউলিয়ে কেরামের জীবনী দেখি, তবে অসংখ্য আউলিয়ে কেরাম এমন পাবেন যারা তওবাতুন নসুহা, যেটা আমাদের রফিক ভাই বলেন তওবাতুন নসুহা, সত্যিকারের তওবা করে, সংশোধনের মূল খুঁজে আল্লাহ তাবারক তালার প্রিয় হয়েছেন, আর এমন প্রিয় হয়েছেন আল্লাহ তাবারক তালা সর্বসাধারণের মুখে অন্তরে তাদের ভালোবাসা দিয়ে রেখেছেন। অসংখ্য আউলিয়ে কেরামের মধ্যে আমরা যদি একটু তাদের জীবনী দেখি তবে বোঝা যাবে। আমরা সংশোধন হতে চাই কিন্তু সংশোধনের মূল খুঁজি না, একটা পয়েন্ট এখানে গেল। নাম্বার দুই, সংশোধন হওয়ার চেষ্টা করি কিন্তু উপায় খুঁজি না। নাম্বার তিন, সংশোধন হব বলি আবার ভুল রাস্তায় চলে যাই, এমন জায়গায় যাই যেখানে সংশোধন হওয়ার চেয়ে না হওয়াটাই ভালো ছিল। এটা কেন বললাম? সংশোধন হওয়ার পূর্বে আমি গুণাগার ছিলাম, এটা তো ঠিক আছে, কিন্তু আমার আকিদা ঠিক ছিল। সংশোধন হওয়ার উদ্দেশ্যে আমি বের হলাম আর এমন জায়গাতে গেলাম, হ্যাঁ হয়তো বা গুণা থেকে কিছুটা ফিরছি, কতটুকু পরিবর্তন হয়েছে, কিন্তু আকিদা আমার নষ্ট করে দিলাম। এমন জায়গাতে গিয়ে আমি সংশোধনের মূল খুঁজছি। মনে রাখবেন, আপনার যতটাই গুণা থেকে আপনি পরিবর্তন হয়েছেন বা আপনি সংশোধন দেখতে পাচ্ছেন, আমি সংশোধন হয়েছি, কিন্তু তার চেয়ে বেশি ক্ষতি আপনার হয়েছে আকিদা নষ্ট হওয়ার কারণে। আর আকিদা এমন একটা বিষয়, কাল কেয়ামতের ময়দানে তো কোনো প্রশ্ন করার তো কোনো অপশনই নাই যদি আকিদা নষ্ট হয়ে যায়। এই যে বিষয়টা, সংশোধন হওয়ার জন্য, সংশোধনের মূলে যাওয়ার জন্য আমরা এমন কিছু মানুষের কাছে, এমন কিছু ব্যক্তির কাছে যাই যেখানে যাওয়ার কারণে আমি তো বাস সংশোধন আর কতটুকু আমার হয়েছে। এক মোবালিকে দাওয়াত ইসলামীর বলা এমন ছিল রফিক ভাই, যার মধ্যে আল্লাহ ও তার রাসূলের মহাব্বত নেই, ভালোবাসা নেই, তার মধ্যে দেশের প্রেম কিভাবে আসতে পারে?
কখনোই না।
যার মধ্যে আল্লাহ তার রাসূলের ভালোবাসা অন্তরে নেই, তার অন্তরে মা বাবার ভালোবাসা কিভাবে আসতে পারে? ঠিক আমি এটাই বুঝাতে চাই, যেখানে আপনি গিয়েছেন সেখানে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা কোথায় আছে? যদি সেটাই না থাকে, তবে আমলের প্রতি ভালোবাসা কিভাবে?
আল্লাহ আল্লাহ করলেই আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে যায় না,
হয়ে যায় না।
হ্যাঁ, তো এই যে বিষয়টা হচ্ছে, মানে এমন একটা বিষয়, অনেক সময় আমরা বলি না যে সাধারণত একটা নর্দমা, ড্রেন, নর্দমায় পড়ে গেলাম আমি, পানি প্রবাহিত হচ্ছিল, নোংরা পানি,
জি জি,
তো পানিতে পড়ে গেলাম আমি, এখন সেখান থেকে উঠে আমি পবিত্রতা লাভ করব, এমন সময় আমি আবার আরেকটা ম্যান হোলের মধ্যে গিয়ে পড়লাম, চিন্তা করলাম এই ম্যান হোলের পানি আমাকে পবিত্র করবে, হয়তো ভালো পানি সেখানে আছে, সেখানে ছিল তার চেয়ে বেশি
নোংরা পানি,
নোংরা পানি। তো আসলে আপনি যে কথাটা বললেন এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সেন্সিটিভ একটা বিষয়। এটা মাদানী চ্যানেলে অনেক কথা আমরা মানে স্পষ্টভাবে বলা যায় না, বলতে পারি না। মাদানী চ্যানেল এমন একটা চ্যানেল, আলহামদুলিল্লাহ একটা পিসফুল একটা চ্যানেল, রিলিজিয়াস চ্যানেল, অনেক সময় অনেক কথা আকারে ইঙ্গিতে ইশারায় আমাদেরকে বলতে হয়। তো আপনি যেটা বললেন যে গুনাহ করেছি আমি, আমার চোখ, আমার কান, আমার নাক, আমার জবান, আমার হাত পা গুনাহ করেছে, নিভৃতে গুনাহ করেছি, নির্জনে গুনাহ করেছি, কেউ দেখেনি, আমার রব তাআলা দেখেছে। এখন আমি অনুতপ্ত, বয়সের ভারে আমি এখন অনুতপ্ত, অনেক গুনাহ করেছি জীবনে। আমি যদি আমার লাইফের পিছনটা ফিরে দেখি, শুধু গুনাহ আর গুনাহ, কোনো নেকি নেই, শুধু গুনাহ আর গুনাহ। সেখানে প্রতিশ্রুতি ভঙ্গের গুনাহ, প্রতারণার গুনাহ, আত্মসাতের গুনাহ, মুসলমানকে কষ্ট দেওয়ার গুনাহ, প্রতারণার গুনাহ, মিথ্যাচারিতার গুনাহ, মদ পানের গুনাহ, কুদৃষ্টি দেওয়ার গুনাহ, নারী পুরুষ অবাধ মেলামেশার গুনাহ, মানে গুনাহের আর শেষ নেই। তো পিছন ফিরে যখন আমি দেখছি গুনাহই গুনাহ, এখন বয়সের ভারে যাবো তো যাবো কোথায়, আমার তো সংশোধনের মূলে পৌঁছতে হবে। তখন কি করলাম, এমন মানুষের কাছে গেলাম, এমন জায়গায় গেলাম, বাদ মাজহাব, যাদের আকিদাই ভালো নেই আল্লাহ এবং রাসূলের ব্যাপারে, সাহাবিদের ব্যাপারে, যাদের আকিদা ভালো নেই, মাজহাবি হুলিয়ায় তো আছে কিন্তু আকিদা ভালো নেই,
ধর্মীয়
পোশাক তো পড়েছে, তার কাছে গেলাম, এখন ওই যতটুকু বাকি ছিল আকিদা, ইমান, সেটাও বরবাদ হয়ে গেল। তো অনেক সময় আমি বলি যে ওয়েন মানি ইজ লস্ট দেন ইউ হ্যাভ টু থিঙ্ক সামথিং ইজ লস্ট। আপনার যখন অর্থ সম্পদ হারিয়ে গেছে, আপনাকে ভাবতে হবে যে আমার সামান্য কিছু হারিয়েছে। বাট হোয়েন ফেইথ ইজ লস্ট, হোয়েন বিলিভ ইজ লস্ট, দেন এভরিথিং ইজ লস্ট। যখন বিশ্বাস, আকিদা, ইমান হারিয়ে যাবে, সব কিছু হারিয়ে গেল, আপনি নিঃস্ব হয়ে গেলেন, আপনি নিঃস্ব হয়ে গেলেন, আপনার কাছে কিচ্ছু নেই। জান্নাতে যাওয়ার অবশিষ্ট যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ইমান। সাকির ভাই, আমলের কারণে বান্দা জাহান্নামে তো যাবে, মুসলমান জাহান্নামে যাবে, কিন্তু কোন মুসলমান যাবে যারা ইমানের সাথে মৃত্যুবরণ করেছিল? আর যারা ইমানের সাথে মরবে না তারা তো মানে জান্নাতে যাবেই না, তারা চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে। তো জান্নাতে যাওয়ার মূল শর্ত হচ্ছে ঈমান। তো জাহান্নামে যদি কোনো মুসলমান যায়ও, জাস্ট ফর দ্য টাইম বিং, জাস্ট ফিউ ডেজ, ফর ফিউ ডেজ, জাস্ট ফর ফিউ মান্থস, কিছু দিনের জন্য, কিছু মাসের জন্য, হয়তো কিছু, সেটা রব তালাই ভালো জানে কতদিন তাকে জাহান্নামে রাখবেন। অবশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে আজাদ করে জান্নাতে প্রেরণ করবেন। কেন? সে ঈমানের সাথে মরেছে, সে মুসলমান, আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, ফেরেশতা কুলের প্রতি ঈমান এনেছে। আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি মিন শাররিহি তাআলা ওয়াল বাআসি বাদাল মাউত। তো এই যে সাতটা বিষয়ের প্রতি যে ঈমান, ঈমান নিয়ে আসলো। তো একজন বান্দা যখন ঈমান আনে, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, তো আল্লাহর প্রতি যে ঈমান আনবে সে কি করে জাহান্নামে যাবে? সে গুনাহের কারণে যাবে, কিন্তু আলটিমেটলি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতে প্রেরণ করবেন। এখন যদি ঈমানটাই না থাকে,
ওটাই যদি,
আমি এমন মানুষের কাছে গেলাম আমার সংশোধনের জন্য, সংশোধনের মূল আমি খুঁজে বেড়াচ্ছি, সেই মূল যদি ভুল জায়গায় আমি গিয়ে খুঁজি, তাহলে তো হবে
না,
রং নম্বরে ডায়াল করলে কখনোই আপনার যে অভিপ্রেত যে ব্যক্তি রয়েছে, প্রত্যাশিত যে ব্যক্তি রয়েছে, তাকে তো আপনি খুঁজে পাবেন
পাবেন না,
আপনি ভুল মানুষের চক্করে পড়ে যাবেন। তো কাজেই এমন মানুষের কাছে গিয়ে তওবা করতে হবে, আল্লাহওয়ালা ব্যক্তি। সেই আল্লাহওয়ালা ব্যক্তি কারা? যাদেরকে দেখলে আল্লাহ এবং তার রাসূলের কথা মনে পড়ে যায়।
সুবহানাল্লাহ।
আমি একটা সিম্পল একটা আমি সিমটম আমি বলে দিলাম, লক্ষণ, যাদের চেহারার দিকে দেখলে আল্লাহ এবং তার রাসূলের কথা মনে পড়ে যায়, অজান্তেই চোখ দিয়ে পানি ঝরে
পড়ে। আল্লাহ আল্লাহ,
অজান্তে আপনি দেখবেন যারা আল্লাহওয়ালা ব্যক্তি, নূরানি চেহারাওয়ালা ব্যক্তি, তাদের চেহারার দিকে তাকালেই আপনার ভিতরে একটা খফ, খফে খোদা জারি হয়ে যাবে, অজান্তেই আপনার চোখ সিক্ত হয়ে যাবে। এটা হচ্ছে চেনার লক্ষণ, এর চেয়ে সহজ আর কোনো লক্ষণ নেই, আলামত নেই। তো এমন ব্যক্তির কাছে গিয়ে তওবা করা। আর দ্বিতীয়ত হচ্ছে, অনেক সময় মানুষের সাথে আমার কথোপকথন হয় বাইরে, দোকানপাটে বা বাজারে ঘাটে, যেখানেই যাই, অনেক সময় হয়ে যায় যে ভাই ইসলামের মধ্যে এত দল, এত মত, এত কিছু, এত কিছু হওয়ার দরকার কী ছিল? একটা দলই তো থাকলে হতো। তা আমি বলি, তাহলে তো জাহান্নাম, জাহান্নাম সৃষ্টি হওয়ার দরকার কী ছিল? জান্নাত হলেই তো হতো, সব জান্নাতে চলে যাবে, জাহান্নামের কী প্রয়োজন ছিল? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফরমান হচ্ছে কিছুটা এরূপ, যে বনী ইসরাইলের যুগে 72টা দল ছিল, ফিরকা ছিল, আর আমার উম্মতের মাঝে দল হবে 73টা। আল্লাহর নবী তো ভবিষ্যৎবাণী করে গেছেন, সেটা তো প্রতিফলিত হবে, বাস্তবায়িত হবে,
আবার কোন দল জান্নাতে যাবে সেটাও কিন্তু
বলে, সেটাও বলে দিয়েছেন আল্লাহর নবী। তো আল্লাহর নবীর ফরমান বাস্তবায়িত হবে না, এটা হতেই পারে না,
হতে পারে না,
যেটা হবে সেটাই আল্লাহর নবী বলেছেন,
জি,
ভবিষ্যৎবাণী করেছেন তার ইলমে গায়েবের মাধ্যমে, আল্লাহ প্রদত্ত ক্ষমতার বলে তিনি ভবিষ্যৎবাণী করেছেন আজ থেকে 1400 বছর আগে। তো 73টা ফিরকা, এর মধ্যে একটা দল, একটা ফিরকা যাবে সোজা জান্নাতে, আর বাকি 72টা যাবে জাহান্নামে। এত সহজ না, আমরা যতটা সহজ মনে করি এতটাও সহজ না,
জি,
ইসলাম অনেক সহজ, আবার কিছুটা কঠিন। কেমন কঠিন? আপনাকে বুঝতে হবে, সঠিকটা বুঝতে হবে। কোরআন হাদিসের যারা ভুল ব্যাখ্যা দিচ্ছে, অপব্যাখ্যা করছে, তার সামনে আমি বসে আছি, ইসলাম শিখছি, আমি বুঝতে পারছি না। এখন আমি সংশোধনের মূল চাচ্ছি, মূলে পৌঁছতে চাচ্ছি, তাফসীর করছে, হাদিসের ব্যাখ্যা দিচ্ছে,
ভুল
ভুল। যেমন মনে করেন সূরা ফাতার একটা আয়াত নিয়ে, যে একটা আয়াতে বলা হচ্ছে, একটা তরজমায় বলা হচ্ছে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছেন, এ হাবিব, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছেন, যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা আপনার পূর্ববর্তী পরবর্তী সকল গুনাহ ক্ষমা করে দেবেন। নাউজুবিল্লাহ, আপনার পূর্ববর্তী পরবর্তী সকল গুনাহ ক্ষমা করে দেবেন,
সেখানে
তার মানে কি আল্লাহ রাসূল গুনাহগার? পূর্ববর্তী, পরবর্তী,
আল্লাহ তাআলা,
আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পূর্বেও গুনাহ করেছেন, দুনিয়া থেকে যাওয়ার মানে জাহিরিভাবে পর্দা করার পরেও গুণা করবেন, এই যে পূর্ববর্তী পরবর্তী বলতে কী বোঝানো হচ্ছে, সকল গুণা ক্ষমা করে দেবেন আল্লাহ তাআলা, একটা তরজমা। আরেকটা তরজমা কুরবান জান আমার আলা হজরতের, তিনি কি তরজমা করেছেন কনজুল ইমানের মধ্যে, নিশ্চয়ই আল্লাহ তাআলা হে হাবিব নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছেন, যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা আপনার পূর্ববর্তী পরবর্তী সকলের গুণা ক্ষমা করে দেবেন। তো একটা হচ্ছে আপনার পূর্ববর্তী পরবর্তী সকল গুণা, আরেকটা হচ্ছে আপনার পূর্ববর্তী পরবর্তী সকলের গুণা, জাস্ট একটা ওয়ার্ড ডিফারেন্স, একটা ওয়ার্ড, সকল আর সকলের। এখন আপনি কি করে বুঝবেন হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন রাইট অ্যান্ড রং, কোন ট্রান্সলেশনটা রং এবং কোন ট্রান্সলেশনটা রাইট, যে তর্জমা করছে সে ভুল করছে না সঠিক করছে,
সঠিক করছে।
এখন আপনি বলবেন আমি কি করে বুঝব, ভাই আপনি সারা জীবন বড় বড় ডিগ্রি অর্জন করেছেন, পিএইচডি করেছেন, আপনি পুরো তাবৎ দুনিয়ার মানে তাবৎ তাবৎ সব ডিগ্রি অর্জন করেছেন ডিপার্টমেন্টে গিয়ে, সব কিছু আপনার আছে, ধর্মীয় বিষয়ে যখন আপনি আসেন তখন একেবারে জিরো হয়ে যান। কারণ কি, তো এই জিনিসটা ল্যাকিংটা কোথায়, উচিত ছিল না ধর্মীয় জ্ঞান অর্জন করা, রিলিজিয়াস নলেজ কি গেইন করা,
রাইট,
রিলিজিয়াস নলেজ গেইন করা, এটা উচিত ছিল না। তো এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত যে ওলামায়ে কিরাম রয়েছেন, ইসলামিক স্কলার রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের, তাদের সংস্পর্শে বুঝতে হবে। কারণ আমাদের আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা শুধু আহলে সুন্নাত, নট অনলি আহলে সুন্নাত ওয়াল জামাত বাট অলসো অল দ্য বুজুর্গানে দিন, অল দ্য সাহাবায়ে কিরাম, সকলের আকিদা এটাই যে সমস্ত আম্বিয়া ইকরাম নিষ্পাপ,
নিষ্পাপ,
আর আমাদের নবী হচ্ছেন সাইয়্যদুল মুরসালিন, নিষ্পাপদের মাদার অর্থাৎ সরদার, যারা সমস্ত আম্বিয়া ইকরাম রয়েছে তাদের কি রাসূলদের সরদার। তো আমাদের নবী কি করে গুনাহগার হতে পারেন, একটা তর্জমা
করা যায় না,
একটা তর্জমা পড়লে ঈমান চলে যাবে, আরেকটা তর্জমা পড়লে ঈমান মজবুত
হবে।
সো দ্যাটস আপ টু ইউ, আপনার উপর নির্ভর করছে আপনি কি সঠিকটা গ্রহণ করবেন নাকি ভুলটা।
আল্লাহ 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 তাআলা আমাদেরকে তৌফিক দিক। দর্শক শ্রোতা, আমরা আলোচনার বিষয় রেখেছি সংশোধনের মূল, আর এই সংশোধনের মূল খুঁজতে
গিয়ে আমরা একটু অন্য দিক ঘুরে এলাম,
খুঁজতে গিয়েই তো রহস্য আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে আমি কার কাছে যাব এই সংশোধনের মূলের জন্য। এটাকে স্পষ্ট হওয়ার একটা মাধ্যম ছিল, উদাহরণ ছিল যে আমি সংশোধন খুঁজছি, সংশোধনের মূলে যাব আমি, তো কার কাছে যেতে পারব।
আপনি দেখেন একটা তর্জমা যেটা আল্লাহ হযরত করেছেন কত সুন্দরভাবে করেছেন, যে আল্লাহ তাআলা আপনার উসিলায় আপনার পূর্ববর্তী পরবর্তী সকলের গুনাহ ক্ষমা করে দেবেন কিয়ামতের দিনে। অন্যান্য আম্বিয়া কেরামের উম্মত আসবে,
জি
আমাদের নবীরও উম্মত যাবে, তো সেখানে আল্লাহর নবীর পূর্ববর্তী যে উম্মত যারা অন্যান্য নবী, তারাও কিন্তু আল্লাহর নবীর উসিলায় ক্ষমা প্রাপ্ত। সমস্ত নবীর কাছে যাবে তাদের উম্মতরা, সবাই বলবে ইযহাবু ইলা গায়রি, যাও অন্যের কাছে যাও। কেন, আল্লাহ তাআলা প্রত্যেক আম্বিয়া কেরামকে অন্যান্য দোয়ার পাশাপাশি একটি বিশেষ দোয়া দান করেছেন, সকল নবী তার নিজ যুগে নিজ জামানায় সেই দোয়া চেয়ে নিয়েছেন আল্লাহ তাআলার কাছ থেকে, কিন্তু আমাদের নবী সেই বিশেষ দোয়াটি চাননি, সেটা চাইবেন
কিয়ামতের ময়দানে,
আর সেটা হচ্ছে শাফাআতের,
সুবহানাল্লাহ,
অর্থাৎ শাফাআতে মুস্তাফা,
সুবহানাল্লাহ,
যে পাওয়ার অফ অ্যাটর্নি, হ্যাঁ, সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবেন, সেখানে পূর্ববর্তী পরবর্তী সকল উম্মতকে আল্লাহ তাআলা গুনাহগার উম্মত যারা ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নেবে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তো তর্জমার অর্থ কি আর অর্থ যাচ্ছে কোন দিকে
যাচ্ছে,
এখন আমাকে বুঝতে হবে আমার নবী সম্পর্কে আমার ধারণা কি, আমার আকীদা কি, আমার নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি, নবী কি হাজির নাজির হতে পারেন। আচ্ছা, অনেক সময় আমরা বলি না যে আমার নবী এখানে উপস্থিত আছে, এমনটাও না, আল্লাহর রাসূল যেখানে ইচ্ছে যখন ইচ্ছে তিনি
আল্লাহ তাআলা সেই ক্ষমতা
দান করেছেন
হাজির নাজির,
তারপর ইলমে গায়েবের ব্যাপারে, তো এই সব ব্যাপারে
আমার জামাতের যে
আকীদা কি রয়েছে, আমার আকীদা আমার বিশ্বাস কি রয়েছে, এটা দেখতে হবে। সেই বিশ্বাস যদি না থাকে সেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবাদি পড়তে হবে, যেটা আর আহলে সুন্নাত ওয়াল জামাত কি নতুন করে কোনো আকীদা আসমান থেকে নাজিল হয়েছে,
না না,
সাহাবায়ে কেরামের পথ ও মতের উপর প্রতিষ্ঠিত যেই তরিকা যেই দল সম্পর্কে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন যে এরাই জান্নাতি।
জি জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দর্শক শ্রোতা, আলোচনা শুনছিলাম আমরা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনবো জুনায়দ ভাই আমাদের সাথে আছেন, কালাম এখনো শুনিনি, জুনায়দ ভাই কালাম শুনিয়ে দিন, এরপর দর্শকের কল এস এম এস কমেন্ট সব দিকে যাবেন ইনশাআল্লাহ তাআলা। জি
যায় না যে ভাষে আমার
রসুল্লাহ।
রাসূল আল্লাহ তুমি কিছু করো মাহে রিসালত ইয়া রাসূল আল্লাহ তুমি কিছু করো মাহে রিসালত ইয়া রাসূল আল্লাহ।
ইন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দয়ায় আল্লাহ তাবারক ও তাআলা আমাদের ইমানকে হেফাজত দান করুক, গুনাহ থেকে বাঁচার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, কলগুলো শুনবো, এরপরে এসএমএস বা ফেসবুকে যারা আছেন আপনাদের নামগুলো পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ রিয়াক আহমেদ, আমি একটি গজল শুনতে চাই। মদিনা মদিনা আমাদের মদিনা।
আচ্ছা, মদিনা মদিনা আমাদের মদিনা, দেখা যাক যদি সময় পাই শোনাবো ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। পরবর্তী কল।
আমি বলছিলাম দিনাজপুর স্বপ্নপুরিয়াতে, আমার নাম মোহাম্মদ লাবলু মিয়া। মাদানী চ্যানেল নিয়মিত দেখি হুজুর, আমার খুবই ভালো লাগে, কথাবার্তা খুব সুন্দর লাগে। আল্লাহ পাক যেন ভালো রাখে, আমার জন্য একটু দোয়া করবেন।
আপনার জন্য দোয়া করি, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। পরবর্তী কল দেন।
রাঙামাটি থেকে, মাশাআল্লাহ আপনাদের মাদানী চ্যানেল কি আমার থেকে খুব ভালো লাগে। আমি আপনাদের মাদানী চ্যানেল বাংলা থেকে একটি নাতে রাসুল শুনতে চাচ্ছি। নাতে রাসুল হচ্ছে গিয়া, আমার এই মনের এই বাসনা শুধু দেখবো মদিনা।
আহা, সুবহানাল্লাহ, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা, ট্রাই করছি। পরবর্তী কল।
আমি রংপুর জেলা থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ বাহাদি হাসান শাকিল। আমি আপনার চ্যানেলটা এখন দেখতেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে।
আচ্ছা, মাশাআল্লাহ, শুকরিয়া সাথে থাকার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, উৎসাহ প্রদান করছেন, আপনিও খুশি মনেই কল করছেন আমাদেরকে। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ রমজান আলী, আমি একটি কালাম শুনতে চাই, মাটির বাড়ি মাটির ঘর।
মাটির বাড়ি মাটির ঘর কালামটি আপনি শুনতে চাচ্ছেন, সাথে থাকুন, দেখি যদি সময় পাওয়া যায় শোনাবো। পরবর্তী কল।
আমি চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে, আমার নাম ইব্রাহিম, তোদের মারা রেগুলার দেখি, এবং মাশাআল্লাহ আজকে যারা হুজুর আছে সবার কথাগুলো শুনে অনেক ভালো লাগছে, সবাইকে ধন্যবাদ। আমাদের অনেক মানুষ আমরা একসাথে বসে এগুলো সবসময় ফিরে দেখি, আমাদের জন্য দোয়া করবেন।
আল্লাহ তালা ভালো রাখুক, আল্লাহ তালা আপনাকে সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকার তৌফিক দান করে। খুব ভালো কথা বলছেন আপনি। সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, একজনে লিখলেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রফিক হুজুর ঠিক কথা বলেছেন, সমাজে এমন কিছুই ঘটতেছে আজকাল, এমনটাই আসলে। এরপর আরেক ভাই লিখলেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, রহমতুল্লাহ বরকাতুহ। খুব লম্বা একটা মেসেজ আপনার এখানে। মারুফুদ্দিন ভাই লিখলেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার মানকাবাত শুনতে চেয়েছেন কিন্তু স্পষ্টভাবে আমার আমি বুঝতে পারিনি এটা কী লিখেছেন। মানকাবাতে আমিরুল সুন্নাতের এমন কিছু এখানে লেখা আছে কিন্তু স্পষ্ট না। এরপরে আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, রহমতুল্লাহ বরকাতুহ। খাগড়াছড়ি থেকে এক ভাই অনেক লম্বা একটি কমেন্টস করেছেন, আপনাদের কথাগুলো খুব ভালো লাগে, অনুষ্ঠান সবসময় আমি দেখি। তার দুই তিনজনের নামও বলেছেন, দাদা দাদি সহ সাজিদ ভাইয়ের কথা বলেছেন, দোয়া করার কথা বলেছেন। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকেন, দোয়া করি আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাকে। রাজীব আত্তারি ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন এবং জিজ্ঞাসা করেছেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। নাজমুল ইসলাম আমাদের সাথে আছেন, অনুষ্ঠান দেখছেন। আরেকজন বলেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, রহমতুল্লাহ বরকাতুহ। রহমতপূর্ণ প্রভাত, খুব সুন্দর অনুষ্ঠান, মাশাআল্লাহ। এরপরে আরেকজন লেখেন মাশাআল্লাহ, আরেকজন লেখেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কাউসার ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। রাতুল হাসান ভাইও আছেন আমাদের সাথে, অনুষ্ঠান দেখছেন। আরেকজন আমাদেরকে এসএমএসও করেছেন অনুষ্ঠানের শুরুতেই, তিনি বললেন জাকির ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ, সালাম নিবেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রায় 5 বছর হলো মাদানী চ্যানেল দেখি, কোনোদিন মেসেজ দেইনি, কারণ যদি না পড়েন তবে মনে দুঃখ পাবো এই কারণে। আচ্ছা, দোয়া করবেন, আমার ছেলে হাফিজি পড়ার জন্য দিয়েছি, আপনাদের সব অনুষ্ঠান আমার ভালো লাগে, দোয়া করবেন, আল্লাহ তালা কবুল করে নিক। আপনার এসএমএস কিন্তু পরে দিয়েছি, জানি না আপনি শুনছেন কি না। ফার্স্ট এসএমএস ছিল আপনার, আর আপনার ছেলেকে হেফজখানায় দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা ওকে একজন খাঁটি হাফিজ হিসাবে, আলিমে দ্বীন হিসাবে, দাওয়াত ইসলামীর মুবাল্লিগ হিসাবে আল্লাহ কবুল করেনি। জানি না কোথায় দিয়েছেন, তবে আমার পরামর্শ, দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনায় আপনার সন্তানকে ভর্তি করিয়েছেন, এটা আশাবাদী। যেহেতু 5 বছর ধরে আপনি মাদানী চ্যানেল দেখছেন, আশা করি আপনি দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনায় ভর্তি করিয়েছেন। যাই হোক, কমেন্ট যা ছিল SMS কল শুনে নিয়েছি, আরও কিছু আলোচনা করে শেষ অনুরোধগুলো আমরা রাখার চেষ্টা করব জুনায়েদদের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। বিষয় ছিল সংশোধনের মূল। আপনি যখন একটা বিষয়কে নির্ধারণ করবেন, যে কোনো একটা বিষয় আপনি নির্ধারণ করলেন, তার মূলটা আপনাকে খুঁজতে হবে। যে আমি একটা দুনিয়ার উদাহরণ দিচ্ছি রফিক ভাই, কেউ নিজের ছেলেকে বিয়ে করাবে বা নিজের মেয়েকে বিয়ে দিবে, পাত্র হোক বা পাত্রী হোক, এই বিষয়টাকে নিয়ে আমরা এর মূলটা কিভাবে আমরা যাচাই বাছাই করি, ছেলে কি করে, লেখাপড়া কতটুকু আছে, ছেলের বংশধর কেমন, ছেলের অভ্যাস চরিত্র কেমন, ছেলে চাকরি কি করে বা ছেলে কোন সকল বন্ধুবান্ধবের সাথে চলে, তার ব্যবসা বাণিজ্য কি আছে, যদি ধর্মীয় লেখাপড়া করে তো কোন মাদ্রাসায় পড়ছে, বিস্তারিত। অর্থাৎ আমি যে আমার মেয়েটাকে বিয়ে দিব, হ্যাঁ করা উচিত, আর এটাই বলা হয়েছে আপনি একটা সম্পর্কে জড়ানোর পূর্বে তার মূল দেখে নেন, অর্থাৎ সে লোকটা কেমন, কি কতটুকু সঠিক আছে, কতটুকু ভালো আছে দেখবেন। এখন আমার কথা হলো একটা একটা উদাহরণ, যে আমি একটা কাজ সম্পন্ন করার জন্য আমি এত কিছু দেখলাম, একটা ব্যবসা করার জন্য আমি কত কিছু নিয়ে চিন্তা ভাবনা করি, এর মূল আমি খুঁজে বের করি ব্যবসা করার জন্য। এরপরে বিয়ে শাদির ব্যাপারটা, মূলটা আমরা খোঁজার চেষ্টা করি। কিন্তু যখন আমার সংশোধনের কথা আসে, যখন তওবার কথা আসে, তখন মূল কেন খুঁজি না, যে আমি কোন পথে গেলে, কোন কাজগুলো করলে আর কিভাবে চললে আমি সংশোধনের মূল খুঁজে পাব। যারা মূল খুঁজেছে তারা সংশোধনের মূল পেয়েছে, এবং সেই তওবার উপরে তারা ইস্তেকামাতও আছে, আর ইস্তেকামাতের পাশাপাশি আল্লাহ তাআলার দরবারে তারা এমন প্রিয় হয়েছেন, এমন মকবুল হয়েছেন, আজ পৃথিবীর জমিনে দেখুন তাদের নাম মানুষের মুখে, সাধারণ মানুষের মুখে। আমরা সংশোধনের মূলে যাওয়ার চেষ্টা করি, এমনটা যেন না হয় নাম অন্তর সংশোধন কিন্তু কাজ আমার আগেরটাই থেকে যাবে। এমনটা যদি হয় তবে নিজের বিবেককে নিজে প্রশ্ন করি, আসলেই কি আমি সংশোধন হতে পেরেছি, আমার কি সংশোধন হয়েছে। রমজান মাস আমাদের থেকে অতিবাহিত হলো, মাত্র রমজান মাস গেল, সংশোধন কতটুকু আমার হয়েছে। রমজান চলে যাওয়ার সাথে সাথে আমি আবার সেই গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, রমজান মাস যাওয়ার সাথে সাথে আবার সেই আমি খারাপের মধ্যে, খারাপ পরিবেশের সাথে, খারাপ কাজের সাথে আমি লিপ্ত হয়ে গেলাম, কতটুকু সংশোধন আমার হলো। মনে রাখতে হবে, একবার আল্লাহ তাআলা যাকে কবুল করে নিয়েছেন, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলা যাকে মাগফিরাত করে দিয়েছেন, সে দ্বিতীয়বার আবার কিভাবে কিভাবে সে আবার গুনাহের প্রতি ধাবিত হতে পারে। বোঝা গেল আমি সংশোধনের মূলে পৌঁছতে পারিনি, সংশোধনের মূলে আমি যেতে পারিনি। আর সংশোধনের মূল রফিক ভাই শুরুতেই বলে দিয়েছেন, তওবা। আর তওবাটা আমাকে এমনভাবে করতে হবে, এমনভাবে করতে হবে যাতে করে আল্লাহ তাআলা আমাকে একেবারে মাফ করে দেয়, আর কখনো যেন গুনাহের সাথে আমি লিপ্ত না হই।
আল্লাহ তাআলা তার বান্দাকে কত ভালোবাসেন দেখেন, গুনাহ করার পরেও, গুনাহ করার পরেও একজন কর্মচারী যদি তার বস কিংবা তার যে মনিব রয়েছে, দোকানের মালিক রয়েছে, তার সাথে যদি কোনো অদ্ভুতপূর্ণ আচরণ করে, তার নাফরমানি করে, তার অজান্তে এমন কোনো কাজ করে ফেলে, ক্রাইম করে ফেলে, তারপরও সেই দোকানদার কিন্তু তাকে হয় রাখে না, আর না হয় পুলিশে ধরিয়ে দেয়। মনে করেন কর্মচারী কিছু জিনিস বেচেই দিল দোকান থেকে মালিকের অগোচরে, অথবা সে এমন কোনো কাজ করলো যেটা সরাসরি তার মনিবের স্বার্থে আঘাত লাগে,
আঘাত লাগে,
ক্ষতি হয়, তো তখন কিন্তু সেই মনিব হয় তাকে মুক্ত করে দেবে, যদি দয়ালু হয়, উদার হয়, যাও বের হয়ে যাও, তোমাকে বের করে দিলাম, অথবা তাকে পুলিশে ধরিয়ে দেবে। আমার রব তাআলা দেখুন কত দয়ালু,
আহা,
বান্দা গুনাহ করছে, দিনে গুণা করছে, রাতে গুণা করছে, প্রকাশ্যে গুণা করছে, নির্জনে গুণা করছে, চোখ দিয়ে গুণা করছে, মুখ দিয়ে গুণা করছে, কান দিয়ে গুণা করছে, গান বাজনা শুনছে, ফিল্ম ড্রামা দেখছে, গিবোধ করছে, পরনিন্দা করছে, গালমন্দ করছে, অশ্লীল কথা বলছে, মুসলমানের মনে কষ্ট দিচ্ছে, এত তো সত্ত্বেও আল্লাহ তাআলা তার বান্দাকে কিভাবে আহ্বান করছেন, তিনি সূরা আল নূরের মধ্যে দেখুন ইরশাদ করছেন, হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, তওবা করো, ফিরে আসো,
ফিরে আসো।
তওবার মূল অর্থই হচ্ছে ফিরে আসো,
ফিরে আসো,
ফিরে আসো, যেন তোমরা সফল কাম হতে পারো। কোন এমন মুনিব আছে, কোন এমন মুনিব আছে যা তার ভৃত্যের, তার বান্দার, তার চাকরের সফলতা কামনা করবে তার অবাধ্য হওয়া সত্ত্বেও? তুমি ফিরে এসো, ভুল করেছ, সমস্যা নেই, আমি তোমাকে ক্ষমা করব।
জি,
তুমি আমার কাছে ফিরে এসো, তওবা করো,
তওবা করো,
ক্ষমা চাও, এবং যারা তওবা করবে তারাই হবে সফল কাম। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর সমীপে খাঁটি তওবা করো, এই আশায় যে তোমাদের প্রভু, তোমাদের তোমাদের রব তাআলা তোমাদের পাপকে মার্জনা করে দেবেন এবং তোমাদেরকে এমন উদ্যান সমূহে উপবিষ্ট করবেন যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত থাকবে, জান্নাতের বর্ণনা, যে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবে,
ক্ষমা করে দেবে,
তোমরা খাঁটি অন্তরে তওবা করো, ফিরে এসো। মানে রব তাআলা তার বান্দাকে আহ্বান জানাচ্ছেন অবাধ্য হওয়া সত্ত্বেও, যে ফিরে এসো,
ফিরে এসো,
চলে এসো, আমার সাথে বন্ধুত্ব করে নাও,
আহা,
আমার সাথে দোস্তি করে নাও। কেননা যারা তওবা করে তারা, হাদিসে পাকে আছে যে তওবা করলো সে এমন, সে যেন কখনো গুনাহই করেনি,
গুনাহই করেনি।
আরেক জায়গায় বর্ণিত রয়েছে যে গুনাহ থেকে তওবাকারী এমন, সে যেন আজই মায়ের গর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছে,
সুবহানাল্লাহ,
নিষ্পাপ শিশুর ন্যায়, যে সদ্যজাত শিশু আজই দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, এমন ব্যক্তি তওবা, যে গুনাহ থেকে তওবা করবে, আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, পছন্দ করেন, তার সাথে সম্পর্ক জুড়ে নেন, সম্পর্ক ছিন্ন করেন না। হাদিসে পাকে এও বর্ণিত রয়েছে জাকির ভাই, যে আল্লাহ তাআলা এত খুশি হন কোনো ব্যক্তি গুনাহগার বান্দা যখন গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাআলার প্রতি রুজু করে, ফিরে আসে,
ফিরে আসে,
এতটা খুশি হন আল্লাহ তাআলা, যতটা খুশি মানে তার চেয়েও বেশি খুশি হন, যতটা খুশি কোনো মানুষ তার মরুভূমিতে উট হারিয়ে গেলে, অতঃপর সে যদি তা খুঁজে পায় সেই হারানো উট খুঁজে পাওয়ার পর তার মুনিব যতটা খুশি হয় তার চেয়েও বহু বহু গুণ বেশি খুশি হন আমার রব তাআলা, যে আমার বান্দা আমার কাছে ফিরে এসেছে।
আরেকটা হাদিসে পাকের মধ্যে এমনই একটা উদাহরণ আছে, মায়ের কাছ থেকে সন্তান যখন হারিয়ে যায় আর ওই হারিয়ে যাওয়া সন্তান মা যখন খুঁজে পায়, মা কি খুশি হয়, তার চেয়েও বেশি খুশি হয় যখন কোনো বান্দা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। তওবাকারীদেরকে আল্লাহ কত পছন্দ করেন,
তো সেই তওবাও হতে হবে এমন
জি,
যেন অনুশোচনা থাকে অন্তরে, যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে
ফেলেছি,
আমি তোমাকে ভয় করি, আমি জাহান্নামকে ভয় করি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, শয়তানের ধোকায় ভুল করেছি, নফসের কুমন্ত্রণায় ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি এই ভুল আর ভবিষ্যতে করব না, এই গুনাহ আর আমি করব না, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। এখন এই ধারণা করে যদি আমরা গুনাহ করি যে আল্লাহ তো তওবা করলে গুনাহ ক্ষমা করেই দেবেন, এটা কেমন, এমনটাও করাটা ঠিক না, যে আল্লাহ তাআলার রহমতের প্রতি আমাদের ভরসা থাকবে কিন্তু এই ভরসায় গুনাহ করা, যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেব, আল্লাহ তাআলা তো ক্ষমা করেই দেবেন, এটাও কিন্তু ক্ষমার সাথে তওবার সাথে তামাশা করা, ফান করা। হ্যাঁ, এই নিয়ত মনে রাখা যাবে না, ভবিষ্যতে গুনাহ সংঘটিত হতেই পারে, হয়ে যেতেই পারে, কেননা মানুষ নিষ্পাপ নয়, আমরা আগেই শুনেছি আদম সন্তান নিষ্পাপ নয়, মাত্র আম্বিয়া কেরাম ছাড়া,
আম্বিয়া কেরাম
ফেরেশতা কুল ছাড়া, আর আমাদের যে সকল নবীদের সর্দার আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, এছাড়া সমস্ত সাহাবায়ে কেরামকে, আউলিয়ায়ে কেরামকে আল্লাহ তাআলা গুনাহ থেকে হেফাজত করে রেখেছেন। তাদেরকে প্রোটেক্ট করেন আল্লাহ তাআলা। বাকি আম্বিয়ে কেরাম যারা রয়েছেন, সমস্ত নবী রসুল রয়েছেন, তারা নিষ্পাপ। তো কাজেই মানুষের দ্বারা ভুল গুনাহ সংগঠিত হতেই পারে, কেননা তার একদিকে হচ্ছে তার নফস কুমন্ত্রণা দিচ্ছে, তার কুপ্রবৃত্তি, যেটা করো এটা করো, তুমি এই ছবিটা দেখো, এই মুভিটা দেখো, এই গানটা শোনো, হ্যাঁ নতুন রিলিজ হয়েছে এটা শোনো, আচ্ছা অমুক জায়গায় যাও বন্ধু বান্ধবের সাথে, নারী পুরুষ পরনারী পরপুরুষের সাথে অবাধ মেলামেশা করো। তো এই যে গুনাহের দিকে প্ররোচনা দেয়া, মিথ্যা বলো, সমস্ত নেই, আল্লাহ তো ক্ষমা করে দেবে, তওবা করলো করে নিও। তো এই যে প্ররোচনা ধোকা, এতদূর সত্ত্বেও আল্লাহ তাআলা কিন্তু বান্দাকে
ক্ষমা করছেন,
কিন্তু সেই অন্তরে সেই গুণাটা যেন নিজ ইচ্ছায় স্বেচ্ছাকৃত ভাবে না হয়।
রাইট,
আমার দ্বারা অজান্তে ভবিষ্যতে গুণা হবে না, আমি এই নিশ্চয়তা আপনি আমি কেউ দিতে পারবো না, তবে আমার নিয়ত কি বলে,
আমার নিয়ত থাকতে হবে
আমি গুণা করবো না,
আমি জেনে শুনে গুনাহের প্রতি হাত বাড়াবো না, গুনাহের দিকে ধাবিত হব না। আর তওবার মূল উদ্দেশ্য তো এটাই যে যে গুণা আমার দ্বারা হয়েছে সেই গুণাটাকে গুণা মনে করা, এবং ওই গুণার প্রতি ঘৃণা জন্মানো, যেটা খারাপ একটা কাজ, এবং অনুশোচনা করা, এবং ভবিষ্যতে এই গুণা করব না সে প্রতিজ্ঞা করা। একজন ব্যক্তি, সে পূর্বে খুব গুণাগার ছিল, গুণা করত, তার বছরের পর বছর এভাবে অতিবাহিত হয়ে গেছে, গুণা করতে করতে তওবা করার সুযোগ তার হয়নি, অর্থাৎ সংশোধনের মূল সে খুঁজে পায়নি। এর মধ্যে প্রায় সময়ই তার মধ্যে আসতো কি আমি তওবা করব, আমি ভালো হয়ে যাব, সংশোধন আমি খুঁজতে চাই। এভাবে করতে করতে তার একটা পর্যায়ে গিয়ে 70-80 বছর বয়স হয়ে গিয়েছে। একদিন সে হঠাৎ করে আয়নার সামনে দাঁড়ালো, আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পারলো কি তার দাড়ি সাদা দেখা যায়, দাড়িগুলো সাদা হয়ে গেছে আর চুল সাদা হয়ে গেছে। ওই সময় তার অন্তরের মধ্যে একটা এমন ভাব চিন্তাভাবনা আসলো, আল্লাহ এই গুনাহের সাথেই অতিবাহিত হয়ে গেল এতটা বছর আমার, আজ আমার দাড়ি সাদা হয়ে গেছে, অর্থাৎ দাড়ি সাদা হওয়া এটা ইন্তেকালের একটা দূত বলা হয়, সংবাদ বলা হয়। তো ওই ব্যক্তি মনে মনে ভাবলো, আল্লাহ আমার থেকে এত বছর পার হয়ে গেল, অতিবাহিত হয়ে গেল, আমার দাড়ি পর্যন্ত সাদা হয়ে গেছে, জানি না কখন জানি আজরাইল আমার দুয়ারে চলে আসে, জানি না কখন আজরাইল আমাকে নিয়ে যায়। এই কথা চিন্তা ভাবনা করতে করতে তার মধ্যে এক অনুশোচনা কাজ করলো, আমি তওবা করব, যা করেছি পিছনে কানে ধরছি, আর এমন কোনো কাজ আমি করব না যার মাধ্যমে নাফরমানি হয়। ওই ব্যক্তি এমন অনুশোচনা করে বের হলো, তওবার উদ্দেশ্যে তওবা করবে, কেননা 70-80 বছর যখন কারো চুল দাড়ি পেকে যায়, একটা বয়স তার ওভার হয়ে যায়, একটা বুঝদার ব্যক্তি হয় সে, বুঝে ভালো মন্দ, সে তওবার উদ্দেশ্যে বের হয়ে গেল, তওবা করবে, সে সংশোধনের মূল খুঁজতে বের হলো। আর সংশোধনের মূল আমরা জানলাম তওবা, আর এই তওবার উদ্দেশ্যে সে যখন বের হলো, তো পথের মধ্যেই একজন দিনদার ব্যক্তির সাথে তার দেখা। দিনদার ব্যক্তি জানতো এই ব্যক্তি আজও পর্যন্ত এমন এমন গুনাহ করেছে যা সমাজের সবাই জানে। তখন ওই গুনাহগার ব্যক্তি দিনদার ব্যক্তিকে সালাম দিল। দিনদার ব্যক্তি ভাবতে লাগলো যে সালামের উত্তর দিব কি না, সে কোন উদ্দেশ্যে আমাকে সালাম দিল, কখনো তো সালাম দিতে দেখিনি তাকে, আর এতটা ভালো কবে থেকে সে হলো। ওই দিনদার ব্যক্তির মধ্যে এমন কিছু মনের মধ্যে আসছে, আর এটা ভাবতে ভাবতে সে পথ অতিক্রম করে গেছে, সালামের উত্তর আর সে দেয়নি। কিন্তু ওই গুনাহগার ব্যক্তির মনের মধ্যে এটা খারাপ লাগলো যে আমি সালাম দিলাম তাকে, সে সালামের উত্তর দিল না, এভাবে চলে গেল। আল্লাহ তাবারক তাআলা কেমন ফয়সালা দেখে, ওই ব্যক্তি মনে মনে ভাবলো এই ব্যক্তি তো গুনাহগার, সে আমাকে সালাম কেন দিল, কোন উদ্দেশ্যে, এর আগে তো কখনো সালাম দিত না, গুনাহগার বলে তার সালামের উত্তর যে দিবে দেয়নি, আল্লাহ তাবারক তাআলা এটা পছন্দ করলেন না। ওই ব্যক্তি ছিল গুনাহগার, কিন্তু ঘর থেকে কোন উদ্দেশ্যে বের হয়েছে, তওবার উদ্দেশ্যে বের হয়েছে, সামনে যখন একজন দিনদার ব্যক্তি পেল সে তাকে সালাম দিয়েছে, হয়তোবা তার কাছেই তওবা করতেন, তাকেই তওবার রাস্তা জিজ্ঞাসা করতেন, তওবা কিভাবে করতে হয় আর মূল যে বিষয়টা সেটা তার থেকে জানতো, এমন একটা উদ্দেশ্য তার মধ্যে ছিল। কিন্তু দিনদার ব্যক্তি ভাবলেন, এ তো গুনাগার, এ তো নাফরমান, একটু আগেও তো সে গুনাহ করছে, আজও পর্যন্ত সে গুনাহ করছে, সমাজে সবাই জানে, আর সালাম কেন দিল, কোন উদ্দেশ্য? আল্লাহ তাবারক তাআলার এটা পছন্দ হয়নি। আমার গুনাহগার বান্দা তোমাকে সালাম দিয়েছে, গুনাহ করছে, কিন্তু আমি তাকে রিজিক দিচ্ছি, আমার তো কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে আমার বান্দা সালাম দিয়েছে, তুমি সালামের উত্তর দেওনি, এ কারণে সে গুনাহগার আর তুমি নেককার। আল্লাহ তাবারক তাআলার ফয়সালা দেখেন, কিছুদিনের মধ্যেই যে ব্যক্তি গুনাহগার ছিল তওবা নসিব হয়েছে, সংশোধনের মূল খুঁজে পেয়েছে, পরিবর্তন হয়েছে, মসজিদমুখী হয়েছে, আমলদার হয়েছে, এলাকার মানুষ তাকে সম্মান করা শুরু করে দিয়েছে। আর যে দিনদার ব্যক্তি ছিল তার মধ্যে এমন কিছু আসছে যে আমি তো নেককার, এ তো গুনাহগার, এ আমাকে সালাম কেন দিল, কোন উদ্দেশ্যে? এই চিন্তাভাবনা তার মনের মধ্যে আসার কারণে ধীরে 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 তার থেকে নামাজ, ইবাদত, মসজিদ, এরপরে ভালো কাজ আস্তে আস্তে তার থেকে ছুটতে শুরু করে দিল। একটা দিন আসছে ওই ব্যক্তির পর্যায়ে সে চলে গেছে, আর ওই যে গুনাহগার ব্যক্তি ছিল সে মসজিদমুখী হয়ে গেছে। তো আল্লাহ তাবারক তাআলা বান্দাকে কেমন ভালোবাসেন, কেমন ভালোবাসেন, যতই গুনাহ হোক না কেন আল্লাহ রিজিক দিচ্ছেন, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, শ্বাস প্রশ্বাস এখনও চলছে। আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধনের মূলে পৌঁছানোর তৌফিক দিক। যে কালাম শোনানো শুরু করছিলেন আপনি,
আমারি মনে রে বাসনা, আমারি মনে রে বাসনা, শুধু দেখব মদিনা, আমারি মনে রে বাসনা, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে এ মন, লাগছে এ মন হয়তো নবী ডাকবে মদিনায়।
মুদের জানো প্রাণ হয়,
আজকের আলোচনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানকে কবুল করে নিক, আমাদেরকে সংশোধন হওয়ার তওবা করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, দীর্ঘ সময় ধরে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি, আশা রাখি অনেকগুলো বিষয় আমাদের শেখা হয়েছে, অর্জন হয়েছে আল্লাহ তাআলার দয়ায়। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আবারও রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত হব, থাকবো আপনাদের সাথে, আশা রাখি আপনারাও থাকবেন। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকবেন, সে আশা রাখি ইনশাআল্লাহ তাবারক তাআলা। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।